چاچے دھوکا دیے کوفر ڈاکا ہولو اوئے حسین ابن علی کے لاکھوں سلام السلام یا حسین۔
الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم، الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ، الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ۔ دورے و کاچھے، دیشے و پرباشے، جے جکھانے رہیچن سکل کے کربلار مسافر انوشٹھانے پکھ تھیکے اکراش پریتی و شبھیچھا۔ چلون پرتھمے درود پاکر فضیلت سمپرکے آمرا جینے نی۔ درود پاکر اگنیت فضیلت رہیچے، اسنکھ فضیلت রয়েছে। তন্মধ্যে মুসন্নফ আব্দুর রাজ্জাক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার প্রতি দরুদ শরীফ পড়ল না, তবে সে আমার প্রতি জুলুম করল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা, হাদিসা মোবারকা আমরা শুনলাম যে আল্লাহর নবীর নাম মোবারক শুনে, আল্লাহর নবীর আলোচনা শুনে কেউ যদি তার প্রতি দরুদে পাক না পাঠ করে, তাহলে তাকে আল্লাহ নবী জালিম হিসাবে সাব্যস্ত করেছেন, যে সে জুলুম করল আমার প্রতি। কত বড় জালিম সে হবে যে আল্লাহর নবীর নাম শুনে, আলোচনা শুনেও সে যদি দরুদে পাক পাঠ না করে। তো আমাদেরকে সদা সর্বদা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন। আর এই দরুদে পাক আল্লাহ নবীর নাম শুনে তারাই পাঠ করতে পারে যারা সর্বদা দরুদে পাক পাঠ করে থাকে। এটাও একটা অভ্যাসের ব্যাপার। যদি অভ্যাসই না থাকে দরুদে পাক পাঠ করার, তাহলে আল্লাহ নবীর নাম শুনলেই কি আর আলোচনা শুনলেই কি? তো আল্লাহ তাআলা আমাদেরকে জালিম হওয়া থেকে হেফাজত করুন, আমিন। হাদিসে মোবারকায় এসেছে, নিয়াতুল মুমিনি খায়রু মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। কাজে আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই, যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আর এই অনুষ্ঠান থেকে যে সকল মাদানী ফুল আমরা লাভ করব, সেই ফুলগুলোকে নিজের হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব, এবং এই সৌরভ দ্বারা অন্য মুসলিমকেও সুরভিত করব, অর্থাৎ নেকির দাওয়াত দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, যেমনটি আমরা শুনেছিলাম যে ইয়াজিদ যখন ইবনে জিয়াদকে গভর্নর করে কুফায় পাঠালো, নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থলে, তখন ইবনে জিয়াদ সে কী করল? ছদ্মবেশে অপকৌশল অবলম্বন করে নাটকীয়ভাবে কুফায় পৌঁছল। কীভাবে পৌঁছল চলুন সেখান থেকে আমরা শ্রবণ করি। ইবনে জিয়াদ সকল সৈন্য সামন্তকে শহর থেকে কিঞ্চিৎ দূরে দাঁড় করিয়ে রেখে গুটি কয়েক সৈন্য সামন্ত নিয়ে কুফায় মুখে কাপড় বেঁধে ছদ্মবেশে প্রবেশ করল। শহরের বসতি এলাকায় যখন প্রবেশ করল, যেহেতু লোকেরা সেখানে পূর্ব থেকেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষায় ছিল, তারা মনে করল যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেছেন। লোকেরা সমস্বরে সালাম জানাতে লাগল, সেও সালামের জবাব দিল। সালামের জবাব দিয়ে ইবনে জিয়াদ বলল, শহরের কি অবস্থা, মানুষের মন মানসিকতা আজকাল কেমন চলছে, কোনো ধরনের কৌশল কি আমার অবলম্বন করতে হবে? সে কি কৌশল অবলম্বন করবে, সে তো ধোকাবাজ, ধোকা দিতে এসেছে, সে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এসেছে। এক পর্যায়ে সে গভর্নরের প্রাসাদ পর্যন্ত পৌঁছে গেল। হযরত নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমার জন্য দরজা খুলব না, আর না আমি তোমার সাথে ঝগড়া করব। ইবনে জিয়াদ বলল, দরজা তো আপনাকে খুলতেই হবে, দরজা আপনাকে খুলতেই হবে। আমি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি। কেমন সাক্ষাৎ আর কেমন সৌজন্যমূলক আচরণ যে দরজা আপনাকে খুলতেই হবে। তো সে কি সাক্ষাৎ করতে এসেছিল? কখনোই না। কাজেই হযরত নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে দরজা খুলে দিলেন। যদি জানাজানি হয়ে যেত যে কুফায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নয় বরং ইবনে জিয়াদ এসেছে, তখন হয়তো তাকে সমস্যার সম্মুখীন হতে হতো। এজন্যই সে সৈন্য সামন্ত নিয়ে শহরে প্রবেশ করেনি। ওই সময় হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখতার নামক এক ব্যক্তির ঘরে উপস্থিত ছিলেন। এদিকে ইবনে জিয়াদের লোকেরা কুফার ধনাঢ্য ও বড় বড় বিশিষ্ট সব ব্যবসায়ী এবং দলের সর্দারদেরকে ভয়ভীতি দেখাতে শুরু করল। তখন হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করলেন যে এখন আমার আর এখানে থাকা উচিত হবে না, যেহেতু তারা জেনে গেছে এবং তারা এসে শহরের কুফা শহরের বড় বড় ধনাঢ্য ব্যক্তিদেরকে, বিশিষ্ট যারা সমাজের অধিপতি ছিল, যারা দলনেতা ছিল, তাদেরকে ভয় ভীতি দেখাতে শুরু করল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হানি বিন উরওয়ার ঘরে তশরিফ নিয়ে গেলেন। তাকে দেখে তিনিও চিন্তিত হয়ে পড়লেন আর বললেন, আপনি আমার ঘরে কেন এলেন? অপরগতা জানাচ্ছে যে আপনি আমার ঘরে কেন এলেন? আপনি কি জানেন না যে ইবনে জিয়াদ সকলকে বার্তা পাঠিয়েছে কেউ যেন আপনাকে আশ্রয় না দেয়, অন্যথায় সকলকে নিজ কর্মের ফল ভোগ করতে হবে, নিজেকেই ভোগ করতে হবে। এই বলে ইবনে জিয়াদ শাসিয়ে বার্তা পাঠিয়েছিল কুফাবাসীদের কাছে। অবশেষে তিনি তাকে আশ্রয় দিলেন এবং তার সাথে আরেকজন সর্দার ছিল যার নাম শারিক বিন আরওয়া। তিনি কিছুটা অসুস্থ ছিলেন আর তার সাথে তার ভালো বন্ধুত্বও ছিল। তো তিনি বললেন, আচ্ছা এক কাজ করলে হয় না, ইবনে জিয়াদ আমার ঘরে বিশ্রামের জন্য আসবে, ইবনে জিয়াদ আমার ঘরে বিশ্রামের জন্য আসবে, আপনি ইমাম মুসলিমকে আমার ঘরে পাঠিয়ে দিন, যখন ইবনে জিয়াদ আমার ঘরে আসবে তখন সুযোগ বুঝে ইমাম মুসলিম তাকে শেষ করে ফেলবেন। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে তশরিফ নিয়ে গেলেন এবং তারা উভয়ে কৌশল অবলম্বন করলেন যে আপনি পর্দার পিছনে লুকিয়ে থাকবেন, আমি যখন আমার গোলামকে পানি দিতে বলবো সে সময় আপনি পর্দার বাইরে এসে ইবনে জিয়াদকে আপনি শেষ করে ফেলবেন। সবকিছুই প্ল্যান মাফিক ছিল। ইবনে জিয়াদ যখন তার ঘরে এলো তিনি তার চাকরকে বললেন, যাও পানি নিয়ে এসো। তখন সে পাত্রের কাছে গেল আর পাত্র ছিল পর্দার পিছনে যেখানে ইমাম মুসলিম বিন আকিল দাঁড়িয়েছিলেন। হওয়ার তো এমনই ছিল যে এই ইশারা পেয়ে তিনি বাইরে তশরিফ নিয়ে আসবেন আর ইবনে জিয়াদকে শেষ করে ফেলবেন, কিন্তু হলো তার উল্টোটা। কি হলো চলুন সে সম্পর্কে আমরা শুনি। একে তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে তশরিফ নিয়ে এলেন না, দ্বিতীয়ত এমন হলো যে গোলাম সাহস পেল না তার উপস্থিতিতে পানি নিয়ে আসতে, সে পানি না নিয়েই ফিরে এলো। মেজবান তাকে আবারও পাঠালেন, তখনও একই ঘটনা ঘটল। তৃতীয়বার যখন পাঠালেন তখন সে পুনরায় পানি না নিয়েই ফিরে এলো। এই বিষয়টি দেখে ইবনে জিয়াদের মনে সন্দেহের দানা বাঁধল। তার মনে সন্দেহ হলো যে সামথিং ইজ রং, কিছু তো আছে এখানে সমস্যা যেটা ঘটতে যাচ্ছে। ইবনে জিয়াদের সাথে তার এক বডিগার্ডও সেখানে এসেছিল। সে যখন পর্দার পিছনে গেল গিয়ে দেখল সেখানে এক অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন সে ইবনে জিয়াদকে বলল, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। সুতরাং ইবনে জিয়াদ সেখান থেকে চলে গেল। মেজবান পরবর্তীতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন ইবনে জিয়াদকে হত্যা করলেন না? প্রশ্ন করল সেই মিজমান যে আপনি সুযোগ পেয়েও কেন ইবনে জিয়াদকে হত্যা করলেন না? এর বহু কারণ ইতিহাসে পাওয়া যায়, অনেক কারণ। তন্মধ্যে কিছু কারণ কি ছিল আমরা শুনি, যে সম্ভবত তিনি মনে করেছিলেন এখনও সেই সময় ঘনিয়ে আসেনি যে ইবনে জিয়াদকে হত্যা করা আমার জন্য অপরিহার্য হয়ে গেছে। হয়তো তিনি এও মনে করেছিলেন যে আমি তাকে কেন হত্যা করব, সেও তো আমার নবীর কালেমা পড়েছে। তাছাড়া হত্যাই কেন করতে হবে, হত্যা ছাড়াও তো অনেক পথ রয়েছে সমাধানের। যাই হোক, ইতিহাসের পাতায় এ কথাও লেখা রয়েছে যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কাউকে ধোকা দিয়ে হত্যা করা ইমানদারের কাজ নয়। পয়েন্ট টু বি নোটেড, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে এ কথা এসেছে যে তিনি বলেছিলেন যে কাউকে ধোকা দিয়ে হত্যা করা এটা মুসলমানের, মুমিন মুসলমানের কাজ নয়, কোনো মুমিনের কাজ নয়। আর ঠিক তাই, ইসলাম আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছে যে কাউকে ধোকা দিয়ে, প্রতারণায় ফেলে, ছলে বলে, কৌশলে কাউকে হত্যা করা এটা মুমিনের কাজ নয়। ইসলাম এ শিক্ষাও দিয়েছে যে প্রতিপক্ষকে যদি আক্রমণ করতেই হয় নিজের জীবন বাঁচানোর জন্য, তাহলে সম্মুখে তাকে আক্রমণ করো, সম্মুখ দিয়ে, সম্মুখ পানে, অর্থাৎ বুকের উপর, কখনো পিঠে যেন আঘাত না করা হয়। কেননা পিঠে আঘাত করা বিশ্বাসঘাতকের লক্ষণ, পিঠে আঘাত করা মুনাফিকের লক্ষণ। একজন মুমিন মুসলমান কখনোই কারো পিঠে আঘাত করতে পারে না। সে যদিও বা কখনো নিজেকে বাঁচানোর জন্য আঘাত করে, তো সে বুকের মধ্যেই আঘাত করবে। আর এই শিক্ষাই ইসলাম দিয়েছে। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এরপর ইবনে জিয়াদ খুবই সতর্ক হয়ে গেল আর যে কোনো উপায়ে ইমাম মুসলিম বিন আকিলকে শেষ করে ফেলার দৃঢ় সিদ্ধান্ত নিল। সে অনেক চেষ্টা করল খুঁজে বের করতে যে তিনি কোথায় লুকিয়ে আছেন। তাকে না পেয়ে অবশেষে নিজের এক গোলামকে 3,000 দিরহাম দিয়ে পাঠালো, যাও ছদ্মবেশে তাকে খুঁজে বের করো। এভাবে যে তুমি মুসাফির আর তুমি এখান থেকে গমন করছিলে, তুমি শুনেছ ইমাম হোসেন রাদিয়াল্লাহ তাআলা আনহুর কোনো প্রতিনিধি এখানে এসেছে, তুমি আহলে বায়তের আশিকের রূপ ধারণ করে ছদ্মবেশে তার সাথে সাক্ষাতের চেষ্টা করবে, এই বলে যে তোমার কাছে এত দিরহাম রয়েছে আর তুমি তার সেবা করতে চাইছ, তার সাথে তোমার সাক্ষাৎ করিয়ে দেয়া হোক। উল্লেখ্য, এর পূর্বেও বহু বিশেষ ব্যবসায়ী যারা ছিলেন, বড় বড় ধনাঢ্য ব্যক্তি যারা ছিলেন কুফায়, তারা মুসলিম বিন আকিলের কাছে এসেছিলেন এবং তার হাতে বায়াতও গ্রহণ করেছিলেন, এবং তারা মুসলিম বিন আকিল সহ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের নিরাপত্তার জন্য, সহযোগিতার জন্য আশ্বাসও দিয়েছিলেন। তো কাজেই সেই অভিনয় করার জন্য ইবনে জিয়াদ পাঠালো তার সেই একনিষ্ঠ গোলামকে ছদ্মবেশে। সুতরাং হানি বিন উরওয়ার ঘরে সেই কুচক্রি ছদ্মবেশে পৌঁছে গেল। এরপর কি হলো আমরা শুনব। তার আগে একটি বিষয় আমাদের জেনে রাখা অত্যন্ত দরকার, যে আজকে যারা সমাজে এ ধরনের কথা যারা বলে বেড়ায় যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসনাদের জন্য ক্ষমতার লোভে মাআযাল্লাহ কারবালার প্রান্তরে গিয়েছিল যুদ্ধ করতে, আচ্ছা বলুন তো, যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি যুদ্ধ করতেই কারবালার প্রান্তরে যেতেন, মুসলিম বিন আকিল যদি তার যুদ্ধের রাস্তাকে যদি ক্লিয়ার করতে পূর্বে পৌঁছে যেতেন কুফায়, তাহলে মুসলিম বিন আকিলের সাথে ছোট্ট দুই মাসুম শিশু, ছোট্ট শিশু কেন ছিল তার সাথে? একজন মুহাম্মদ, একজন ইব্রাহিম, যারা পরবর্তীতে শাহাদাতে সুধা পান করেছিলেন, সেই ঘটনাও আমরা শুনব। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিই বা কেন সহপরিবারে সেই ছোট্ট ছোট্ট শিশু মাসুম আলী আসগর, 6 মাসের দুগ্ধপোষ্য শিশু সহ সহপরিবারে কেন কুফার দিকে তিনি রওনা হলেন। আর কেনই বা মুসলিম বিন আকিল তাকে বললেন যে সব কিছু এখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে, আপনি রওনা দিন, আপনি চলে আসুন, এখানকার মানুষ আমাদেরকে আশ্বাস দিয়েছে সহযোগিতা করবে, এখানে সব কিছু ঠিকঠাক রয়েছে, কোনো মানুষ কোনো যোদ্ধা নারী শিশু ছোট্ট শিশুদেরকে বুকের দুধ পানকারী শিশুদেরকে নিয়ে কি কেউ যুদ্ধের ময়দানে যায়? একটা যুক্তি আপনাদের সামনে তুলে ধরলাম। তো যারা এ ধরনের কথা বলে বেড়ায় সমাজে, কিছু মুনাফিক এখনও রয়েছে যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, তাদেরই বংশধর এই সমাজে এখনও রয়েছে, যারা সবসময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট করে বেড়ায়, খাটো করে বেড়ায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান ইজ্জত ওয়াকারকে খাটো করার প্রয়াসে লিপ্ত থাকে, আর ইয়াজিদকে সবসময় সম্মানিত করার চেষ্টা করে। এরা কারা, এদেরকে চিনতে হবে আমাদেরকে। আর সবচেয়ে বড় কথা হলো যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচক্ষণতার সাথে মধ্যপন্থা অবলম্বন করে তিনি আগেই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠিয়েছিলেন, যে তারা যে চিঠি পাঠিয়েছে 150 থেকে 1200 মতান্তরে 1200 চিঠি, শেষ পর্যন্ত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এও বলা হয়েছিল যে আপনি যদি না আসেন, এত আকুতি মিনতি করার পরেও আপনি যদি না আসেন, তাহলে কাল কিয়ামতের দিনে আমাদের ইমান ও আমল যদি ইয়াজিদের হাতে ভুলণ্ডিত হয়, তাহলে আপনার নানা জানার কাছে আমরা অভিযোগ করব যে আপনার দৈহিত্র ইমাম হোসেনকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের ইমান এবং আমল রক্ষার্থে, তার নিজের হাতে বায়াত গ্রহণ করাতে, কিন্তু তিনি আমাদের আহ্বানে সাড়া দেননি। আর এ কথাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব বিচলিত করেছিল। তিনি তাদের মাঝে তিনি ইমাম মুসলিম বিন আকিলকে আগে পাঠালেন যে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে তুমি আমাকে জানিও, আমি পরবর্তীতে যাব। আর ঠিক তাই করেছিলেন ইমাম মুসলিম বিন আকিল। যখন দেখলেন যে সমস্ত পরিবেশ এখানে ঠিকঠাক রয়েছে, তখন তিনি চিঠি লিখে দিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেখানে সব কিছু স্বাভাবিক রয়েছে, মানুষজন আমাদেরকে সহযোগিতা করতে চাচ্ছে, আমাদের জন্য তারা প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে চাচ্ছে, তা আপনি কাল বিলম্ব না করে আপনি রওনা দিন। যেহেতু এই সফর ছিল খুব দীর্ঘ পথের, একদিন দুই দিনের সফর নয়, তিনি ছোট্ট শিশু মাসুম আলী আসগরকে সহ তার ভাই চাচাতো ভাই সহ যারাই ছিল আত্মীয় স্বজন তাদেরকে সহ সহপরিবারে রওনা দিলেন। যদি যুদ্ধেরই অভিপ্রায় থাকতো, যুদ্ধেরই ইচ্ছা থাকতো, তাহলে নারী শিশু যারা ছিল ছোট্ট ছোট্ট শিশু তাদেরকে নিয়ে কেন তিনি রওনা করলেন? এই প্রশ্ন আপনার বিবেকের কাছে, এই প্রশ্ন আপনাদের বিবেকের কাছে, বিষয়টা ভেবে দেখবেন। কারণ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের শুধু আহলে বাইতই নন, বরং তিনি হচ্ছেন জান্নাতে যুবকদের সর্দার। আর যদি আজকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা এই বলে অপবাদ দেই যে তিনি ক্ষমতার লোভে কারবালার ময়দানে গিয়েছিলেন, তো যারা জান্নাতি হওয়ার প্রত্যাশী, যারা জান্নাতে যাওয়ার প্রত্যাশা রাখে, তাদের কাছে প্রশ্ন যে তোমরা কি মুখ দেখাবে জান্নাতে গিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? এটা তো অন্তত স্বীকার করো যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সর্দার, যুবকদের সর্দার। তো কাজেই সেখানে গিয়ে কি মুখ দেখাবো? তো মূলত জান্নাতে যাওয়ার তো কোনো অধিকারই তাদের নেই যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান আজমত ও নিশানকে যারা খাটো ও ছোট করতে চায়। তাদের উদ্দেশ্য হচ্ছে খারাপ মন্দ, মানুষের ইমান ও আকিদাকে বিনষ্ট করা, আহলে বাইতের ভালোবাসাকে ইমাম হোসেন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ভালোবাসা তাদের অন্তর থেকে বের করে দেওয়ার অপপ্রয়াস যারা চালাচ্ছে, তাদের উদ্দেশ্য আর যাই হোক ভালো নয়, এদেরকে চিনতে হবে এবং নিজের ইমানকে হেফাজত করতে হবে। ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা পরবর্তী পর্বে শুনব যে কি ঘটেছিল সেই গোলাম যখন ছদ্মবেশে গিয়েছিল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সে পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
যাকে ধোকা দিয়ে কুফডাকা হলো ওই হুসেন ইবনে আলীকে লাখো সালাম, আসসালাম ইয়া হুসেন।